হলো বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট।
ঢাকা থেকে অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে ভোট উৎসবের আর বাকি মাত্র ৩১ দিন, বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর উৎসব জমাট হয়েছে।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ভারত সরকার এদেশ থেকে ৭ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোয় এবং রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়ায় তারা অত্যন্ত বিপন্ন বোধ করছেন।
আর আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সংশয়। তবে সবকিছুর আগে যথারীতি রয়েছে বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরউদ্দিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন কৃষ্ণ সাগরে ইউক্রেন নৌবাহিনীর নৌযান নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকোই তার জন্য দায়ী। আসছে বছর নির্বাচনে পুনর্নির্বাচিত হবার লক্ষ্য নিয়েই তিনি এটা খাড়া করেছেন বুধবার টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলেননি কথা। রাশিয়ার সামরিক বাহিনী আজ বুধবার বলেছে রাশিয়ার কুক্ষিগত করা ক্রাইমীয় উপদ্বীপটিতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় তারা আরও বেশি সংখ্যায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। গেল রবিবার কৃষ্ণ সাগরে রুশ বাহিনী ৩টি ইউক্রেনীয় নৌযান এবং ওই নৌযানগুলোর নাবিকদের আটক করলে পর যে পরিস্থিতি খাড়া হয় তাকে কেন্দ্র করে উদ্ভূত বিরোধে জড়িয়ে পড়ে রাশিয়া এবং ইউক্রেন, আর তারই প্রেক্ষাপটে রাশিয়া এই উদ্যোগ নিল। এখন ইউক্রেন নৌবাহিনীর নৌযানগুলো চালাচ্ছিল যারা রাশিয়া দুষছে সেই নাবিকদেরকে রাশিয়ার জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে। রাশিয়া বলছে রাশিয়ার সীমান্ত টহল দল হুঁশিয়ারি সংকেত পাঠানো সত্ত্বেও তারা ভ্রুক্ষেপ করেনি, তাতে ইউক্রেন এ অভিযোগের যথার্থ অস্বীকার করেছে। বলছে রাশিয়ার সীমান্ত টহল দল হুঁশিয়ারি সংকেত পাঠানো হলেও তারা তা দেখেনি। ইউক্রেন এ অভিযোগের যথার্থ অস্বীকার করে। মঙ্গলবার ক্রাইমিয়ার একটি আদালত আটক ২৪ নাবিকের মধ্যে ১২ জনকে ২ মাস পর্যন্ত আটক রাখার নির্দেশ দেয়। বাকিদেরকে আদালতে হাজির করার কথা আজ বুধবার দিন। উদ্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে ইউক্রেন তার সীমান্ত অঞ্চলের কোথাও কোথাও সামরিক শাসন বলবৎ করেছে এবং অন্যান্য ইউরোপীয় দেশসমূহ বর্ধিত সংখ্যায় এখন মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত বিধিনিষেধ বলবতের জন্য ইউরোপ অন্তর্গত মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলবর্তী মিসিসিপি রাজ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার এক ফিরতি ভোট রান অফ নির্বাচনে জয়ী হলেন রিপাবলিকান দলের প্রার্থী সিন্ডি হাইড স্মিথ। তিনি পরাজিত করলেন ডেমোক্রেট দলীয় প্রার্থী মাইক এসপিকে। ভোটের আগে ভোটারদের উদ্দেশ্য করে সিন্ডি বলেই ছিলেন এ ভোট হল রক্ষণশীল মূল্যবোধের প্রতি কত সমর্থন ব্যক্ত হচ্ছে তারই একটা পরীক্ষা। ২০১৮ সালের কংগ্রেসের সেনেট সভার মেয়াদ মধ্যবর্তী নির্বাচনের এটি ছিল চূড়ান্ত প্রস্থের ভোটাভুটি এবং এতে করে সেনেটে এখন ৫৩-৪৭ আনুপাতিক অবস্থানে সংখ্যাগরিষ্ঠতা রইল রিপাবলিকানদের পক্ষে। এটি কার্যকর হবে জানুয়ারি মাসে নতুন সংসদ অধিবেশন বসলে পর। এই মুহূর্তে ওই আনুপাতিক হার রয়েছে ৫১-৪৯ অবস্থানে রিপাবলিকানদেরই সংখ্যাগরিষ্ঠতায়। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় অনেকেই যখন কিনা এখনও সংক্ষুব্ধ সাংবাদিক জামাল খাশোগজির মৃত্যু নিয়ে, ঠিক তেমন একটা সময়েই আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস গত মাসে তুরস্কের সৌদি কনসুলেটে ওই সাংবাদিকের খুন হওয়ার ঘটনা সম্পর্কে সংসদের সেনেট বিধায়কদেরকে রুদ্ধদ্বার বৈঠকে অবহিত করবেন। বৈঠকের আগে কংগ্রেসের দুদলের বিধায়কেরাই সৌদি আরব নিয়ে সিআইএ পরিচালক জিনা হ্যাসপেলের অবহিতকরণ না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন। খবরাখবরে ক্রমাগতই বলা হয়েছে সিআইএর মূল্যায়নে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন। সৌদি আরব এ দায় অস্বীকার করে এবং বলে মাথা গরম কিছু দুষ্কৃতীর কাজ ছিল ওটা। তুরস্কে মুদ্রার মূল্যমান হ্রাস এবং ঋণ সুদহারের বর্ধমান হার দেশটির নির্মাণ শিল্পকে ঠেলে দিয়েছে মন্দার কবলে। অথচ এই নির্মাণ শিল্পই দেশটির রমরমা অর্থনীতির মূল ভিত্তি এবং এরই ওপর ভর করে চালিয়েছে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িবের নির্বাচনী সাফল্য। ইস্তাম্বুলের ফিকিরতেপে অঞ্চল হল বিশাল নগর নির্মাণ উন্নয়ন প্রকল্পের কেন্দ্রস্থল। ওখানে এখন বিশাল বিশাল সব ক্রেন অচল পড়ে রয়েছে। শ্রমিক মজদুরদের বেশিরভাগেরই কোনো কাজকর্ম নেই। তুরস্কের রমরমা নির্মাণ শিল্প এখন নড়াচড়াই করছে না মোটে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 31 দিন। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর জমে উঠেছে ভোটের তৎপরতা, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপুল সংখ্যক প্রার্থী। 8ই ডিসেম্বর জানা যাবে কারা কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেগম খালেদা জিয়ার বগুড়ার একটি আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ক্ষমতাসীন 14 দলের শরিকদেরকে 13টি আসন দিয়েছে আওয়ামী লীগ। নিবন্ধনহীন জামাতে ইসলামের 25 জন প্রার্থী দানেশ শেষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এইচটি ইমামের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। এরপর জানানো হয় যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাবে। ফ্রান্স, ডেনমার্কও পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে। নির্বাচন করার জন্য 22 জন উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করেছেন। মনোনয়নপত্র জমা দিন নিয়ে বিএনপির 3 নেতা আবদুল্লাহ মিন্টু, মোয়াজ্জেম হোসেন আল্লাল ও হাবিবুর নবী খান সোহেল, এর মধ্যে সোহেল কারাগারে রয়েছেন। ঢাকা 7-এর বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন খোকন মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিখোঁজ রয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলে জানিয়েছে, জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বিবৃতিতে বলা হয়, ইউ পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোটের ফল ঘোষণার পর কোনো মন্তব্য করবে না। ইউরোপীয় পার্লামেন্টের 15ই নভেম্বরের প্রস্তাবের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ওই প্রস্তাবে নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করা হয় এবং এতে নির্বাচনকালে রাজনৈতিক শক্তিগুলোকে যেকোনো ধরনের সহিংসতা এড়ানোর আহ্বান জানানো হয়, যাতে করে নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন। তবে ইউর 2 জন নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড এবং ইরিনা মারিয়া গুনারি মঙ্গলবার ঢাকায় এসেছেন, যারা এখন থেকে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ শেষে তারা এ নিয়ে ইউর কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত সরকার দেশ থেকে 7 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোয় এবং রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়ায় তারা অত্যন্ত বিপন্ন বোধ করছেন বলে জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
সরকারি হিসেবে দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় শিবিরে 40,000 রোহিঙ্গা আছেন। রাষ্ট্রপুঞ্জের অনুরোধ সত্ত্বেও ভারত তাঁদের শরণার্থীর মর্যাদা দিতে নারাজ। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরই বলেছিলেন তিনি রোহিঙ্গাদের শরণার্থী হিসেবেই দেখছেন। জম্মু, হরিয়ানা, দিল্লি এবং উত্তর পূর্ব ভারতের শিবিরগুলোতে কিছু লোক গিয়ে রোহিঙ্গাদের হুমকি দিচ্ছে, কয়েকটি শিবির পুড়িয়েও দিয়েছে। এর ফলে ওরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভরসায় যদি এ রাজ্যে দল বেঁধে আসতে থাকেন তাহলে আরেক ধরনের রাজনৈতিক সমস্যা হতে পারে। উল্লেখ্য, এবছর মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা নিয়ে একটা কথাও বলেননি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, আফগানিস্তানের 17 বছর স্থায়ী লড়াই পরিস্থিতির অবসানকল্পে সম্ভাবনাময় শান্তি সংলাপের পথচিত্র রচিত হয়েছে, তাতে তালেবানদের সঙ্গে নিষ্পত্তি আলোচনার বন্দোবস্ত রয়েছে এবং প্রয়োজনীয় সবকিছু বিচার বিশ্লেষণ করে জাতীয় ভিত্তিতে বিস্তারিত আলোচনা পরামর্শের মধ্যে দিয়েই এটা রচিত হয়েছে। আশরাফ গানি একথা বলেন আজ বুধবার জেনিভায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে। গানি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে আফগান শান্তি সংলাপের মধ্যে দিয়ে পরবর্তী যে অধ্যায় সৃষ্টি হবে তাতে একটা ঐক্যমতের অন্বেষা থাকবে, তালেবানদেরকে তাতে সামিল করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সমাজ ব্যবস্থার মধ্যে তাঁরাও যে অঙ্গীভূত সেটা খেয়াল রেখেই সেটা করা হবে। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের তুখোড় প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সঙ্গে পাকিস্তানের নতুন একটা সীমান্ত পারাপার পথের ঐতিহাসিক উদ্বোধনীর সূচনা করলেন আজ বুধবার। নতুন দিল্লি ইতিমধ্যেই নতুন ওই পথটির ব্যাপারে সহমতের ঘোষণা দেয়, যার ফলোদয়ে দেশটির শিখ সম্প্রদায় সীমান্তের অধারে পাকিস্তানে তাদের ধর্মীয় একটি পীঠস্থানে যাওয়ার সুযোগ লাভ করবেন। এভাবে কাঁটাতারের সীমান্ত বেড়ার অপর পাশে পাকিস্তান ভূখণ্ডে অবস্থিত গুরুদ্বারা দরবার সাহিব পীঠস্থানের সঙ্গে ভারতবর্তী সীমান্ত শহর ডেরা বাবা নানকের সংযোগ স্থাপিত হবে। পাকিস্তান ভূখণ্ডে অবস্থিত পাঞ্জাবি রয়েছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ গুরু নানকের সমাধিস্থল। এই কর্তারপুর সীমান্ত পারাবার পথের নির্মাণ কাজ সম্পূর্ণ হবে 2019-23 নভেম্বরের মধ্যে, শিখ ধর্মগুরুর 550তম জন্মজয়ন্তীর আগেই। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকেও।
Hello.
শুরু হচ্ছে বুধবারের আয়োজন, কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সংশয়। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ আনিস আহমেদ। আমাদের, যেমনটি আপনারা শুনলেন, আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশের একাদশ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারে সংশয়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিরা হলেন বাংলাদেশের নির্বাচন কমিশনের সাবেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখওয়াত হোসেন, তিনি ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ডক্টর সাখওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
ধন্যবাদ।
এবং ঢাকা থেকে আরেকজন সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তিনি হচ্ছেন রিয়াজউদ্দিন আহমেদ। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি লাইনে আছেন, শুনতে পাচ্ছেন আমাদের?
জি, থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের আর মাত্র এক মাস বাকি, 30 ডিসেম্বর নির্বাচন। নির্বাচনী তৎপরতা কেবলমাত্র যে রাজনৈতিক দলগুলোকে ঘিরে তা নয়, বলতে গেলে সারা দেশ এখন উন্মুখ। কেমন হবে নির্বাচন এ নিয়ে জনমনে নানা প্রশ্ন, নানা দ্বিধা, নানা সংশয় রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত নির্বাচন হবে কি না তা নিয়ে যে সংশয় ছিল তা তো কেটে গেছে, এবারে বিতর্ক গভীর হচ্ছে, সেটা হচ্ছে এভিএম ব্যবহার নিয়ে। আমরা প্রথমেই এভিএম কি এবং কিভাবে কাজ করে তা খুব সংক্ষেপে জেনে নিয়ে শ্রোতাবন্ধুরা আপনাদের প্রশ্নে চলে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং প্রশ্ন করুন। তো আমি প্রথমেই যাচ্ছি ডক্টর সাখওয়াত হোসেন আপনার কাছে। আপনি কি আমাদের বিস্তারিতভাবে বলবেন যে ইভিএম নিয়ে এই যে আলোচনার ঝড় উঠেছে, বিশেষ করে বিরোধী দলগুলো কিন্তু চাইছে না, কেন চাইছে না, এর মধ্যে কি ব্যাপারগুলো রয়েছে যা সাধারণ মানুষের মধ্যে অনেক দ্বিধা, অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে?
ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের ইভিএম এর ইতিহাস যদি আমি ছোট্ট সংক্ষেপে বর্ণনা করি, সেটা হচ্ছে প্রয়াত আবু সাইদ সাহেব যখন নির্বাচন কমিশন চিফ ইলেকশন কমিশনার ছিলেন, উনি চলে যাওয়ার সময় কতগুলো রেকমেন্ডেশন দিয়ে গেছিলেন, সেই রেকমেন্ডেশনের মধ্যে ইউজ অফ ইভিএম এর কথাটা ছিল। এবং ওই সময় তখনও ভারত মাত্র টেস্ট এন্ড ট্রায়াল করছিল তাদের নিজস্ব তৈরি ইভিএম, এবং উনি দুটি ইভিএম ওখান থেকে এনেছিলেন, এনে সেটাকে ডিসপ্লে করেননি, কিন্তু ওটা রাখা ছিল। আমি এবং আমার সহকর্মী ওই সময় সৌর হোসেন যখন আমরা 15th লোকসভা ইলেকশন অবজার্ভ করতে যাই ভারতে, তখন তারা মাত্র ইভিএম ইন্ট্রোডিউস করলো ফর দ্য ফার্স্ট টাইম ফর জেনারেল ইলেকশন। তো সেখানে আমরা ইভিএমটা দেখলাম, আমাদের ইভিএম কার্যকরীটা দেখলাম, সবকিছু দেখার পরে আমাদের মনে হলো যে বাংলাদেশের নির্বাচনটা ক্রমে জটিল হয়ে যাচ্ছে। এখানে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই, সিল মারা, এই যে কতগুলো নির্বাচনের করাপশন যেগুলো উত্তরাত্তর বৃদ্ধি পেয়েছিল, সেগুলোকে রোধ করতে গেলে আমাদের এমন একটা ব্যবস্থা দরকার যে ব্যবস্থা ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার সিল ইত্যাদি মারা যে বিষয়টি সেটা অতীত হয়ে যাবে। তখন আমরা ওই লোকালি আমরা ইম্পোর্ট করতে চাইনি, তখন আমরা লোকালি কুয়েতের সাথে মিলে একটা প্রোটোটাইপ বানিয়েছিলাম, সেটা ইউজ করা হয়েছিল 2010 সালে চিটাগাংয়ের নির্বাচন এলাকার, লোকাল নির্বাচন এলাকার একটি ওয়ার্ডে। সেখান থেকে এটা যাত্রা শুরু, পরবর্তী পর্যায়ে কিছুটা উন্নতি করা হলো এবং সর্বশেষ কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশন, যা প্রথমবার ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পরে, সেটা সম্পূর্ণ ইভিএম এ করা হলো এবং কার্যকরিতা পাওয়া গেল। কিন্তু ইভিএম এর ইন্ট্রোডাকশনের সাথে সাথে যেটা হলো যে বিএনপি ওই সময় বিরোধী দলে ছিল, তারা এটাকে প্রত্যাখ্যান করলো যে এটা দিয়ে কাজ যদি করা যায় এটা হ্যাক করা যায়। কিন্তু আমরা বুঝাতে সক্ষম হলাম না যে যেই ইভিএম বাংলাদেশে বা ইভেন ইন্ডিয়াতে তৈরি, ওই ইন্ডিয়াতে ব্যবহার করছে, সেই ইভিএম হ্যাক করা সম্ভব না। এই কারণে যে এটা একটা স্ট্যান্ড অ্যালোন মেশিন, এটার সাথে কোনো ইন্টারনেট কানেক্টেড নাই, কাজে হ্যাকিং সম্ভব না। এখানে একটিমাত্র শঙ্কা হয়তো কেউ করতে পারে, সেটা হচ্ছে যে চিঠিটি লেখা হয় সেটা যদি কোনো কারসাজি করা হয়, এবং সেটাও সম্ভব না যদি ইলেকশন কমিশন সেটাকে করতে না দেয়। এবং চিপ হচ্ছে ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ, তার মানে ওই চিপটা আপনি দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারছেন না। তো এটা এই কম্বিনেশন করতে হলে খুব ডিফিকাল্ট কম্বিনেশন হয়, এই কারণে যে প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সির জন্য আলাদা করে চিপ তৈরি হয়, কেননা প্রার্থী ভিন্ন ভিন্ন প্রার্থী হয় বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে। সেটা আমরা যখন রেখে আসলাম লাস্ট ইউজের পরে, তার পরবর্তী ইলেকশন কমিশনে এটাকে নিয়ে খুব একটা এগোয়নি, 2014 সাল নির্বাচন এমনি গেল। এই নির্বাচন কমিশন আসার পরে একটা নতুন ধরনের ইভিএম বাংলাদেশের একটা কমিটি তৈরি করে করলো, যেটা হচ্ছে আরো বেশি টেকনিক্যালি উন্নত, এবং যেটা দুটি ফাংশন আছে সংক্ষেপে যদি বলি, প্রথম ফাংশন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য ভোটার, সেকেন্ড ফাংশনটা হচ্ছে ভোট প্রদান। এবং আমি ইভিএমটি দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু এখানে কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো সমাধান না করে আমার মনে হয় যে ইভিএমটা, প্রথমে বলা হয়েছিল যে 100টি আসনে হবে, পরবর্তী পর্যায়ে অনেক অপোজিশন হওয়ার পরে এখন মাত্র ডিসিশন হয়েছে 6টি আসনে হবে, তাও শহর অঞ্চলে। এটা হচ্ছে সংক্ষিপ্ত ইভিএম জার্নি বাংলাদেশে। কিন্তু বিএনপি বা অন্যান্য আরো কিছু দল তাদের পুরনো যে স্ট্যান্ড সেটাই তারা এখন পর্যন্ত রয়েছে যে এই ইভিএম ব্যবহার করা যাবে না। তবে 6টি আসন বিধায় আমার মনে হয় অনেকটুকু তারা অন্তত মেনে নিয়েছে বলে মনে হয়। 6 আসনের রেজাল্টটা তারা দেখার পরে হতো এটা নিয়ে আরো কিছু আলোচনা হবে। হ্যালো
হ্যালো
জি, এটা হচ্ছে সংক্ষিপ্ত ইভিএম এর ইতিহাস, এবং এটাও এই ইভিএমটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন মেশিন, তবে আরো একটু উন্নত প্রযুক্তির। এখানে যে সমস্যাটা আমি এখানে বলেই রাখি যে সমস্যাটা হতে পারে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং। কারণ অভিজ্ঞতা হচ্ছে যে রুরাল এরিয়াতে, গ্রামাঞ্চল এবং অনেক জায়গায় অনেক লোকের ফিঙ্গারপ্রিন্ট বদলিয়ে গেছে বা ফিঙ্গারপ্রিন্ট ঠিক মতো আসে না এখন, যে কারণে এটা অনেকটুকু সময় নেবে, কিছু কিছু সময় কিছু কিছু প্রার্থী আপনার ভোটারের বিষয়ে যাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে না, সেখানে একটা গ্যাপ থাকে। সেই যদি ম্যাচ না হয় তাহলে কি হবে, সেখানে যে আইনটি বা যে বিধিটি করা হয়েছে সেই জায়গাটাতে আমার নিজেরও একটু অবজেকশন আছে, সেটা হয়তো আমি পরবর্তী পর্যায়ে যখন আলোচনা শুরু হবে সেটা বলতে পারবো। দুটি জায়গায় আমি মনে করি যে পরিষ্কার করা দরকার ইলেকশন কমিশনের, যে এই দুটি খুবই সেন্সিটিভ এবং টেকনিক্যাল জায়গা আমি মনে করি।
আপনি কি বলবেন না কি দুটি জায়গা আপনি মনে করছেন যে খুবই সেন্সিটিভ?
যেমন একটি 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 আছে এখানে, তাদের যে বিধানের মধ্যে বলা আছে যে যদি কোনো ভোটারের আঙ্গুলের ছাপ ম্যাচিং না হয়, তাহলে সহকারী প্রিজাইডিং অফিসার তার নিজের আঙ্গুলের ছাপ দিয়ে ইলেকট্রনিক ব্যালট ইস্যু করবেন সে সকল ভোটারের জন্য, পৃথক লগ পোলিং কার্ডে সংরক্ষিত হবে। এই জায়গাটা যে ক্যাচটা হচ্ছে যে যদি মনে করেন যে 10% 15% বা 20% এখানে কোন লিমিটেশন দেওয়া নাই, লোকের ভোটারের যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে তাহলে ইট উইল টোটালি ডিপেন্ড অন সহকারী প্রিজাইডিং অফিসার, উনি ওনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাউকে অ্যাডমিট করতে পারেন ভোটের জন্য। এটা এখানে এখানে ধরে মানে এমনও হতে পারে পার্সেপটিভ যে হয়তো অন্য কাউকে এই ফ্যাসিলিটি করে দেওয়া যেতে পারে যদি সহকারী প্রিজাইডিং অফিসার তার সাথে যোগসাজশে কাজটি করে। দ্বিতীয় জায়গাটি হলো একটি টেকনিক্যাল কমিটি করার কথা, যার প্রেজেন্সে চিপগুলোকে রাইট করা হবে। সেই টেকনিক্যাল কমিটি কারা সেখানে কিন্তু বলা নেই। আমরা যেটা তখন সাজেস্ট করেছিলাম টেকনিক্যাল কমিটিতে, ওইখানে প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেকনিক্যাল কাউকে তারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠাতে পারে, যখন চিপটা রাইট হবে তখন এই চিপের মধ্যে তাদের সিগনেচার থাকবে, যাতে পরবর্তী পর্যায়ে কখনো যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে সিগনেচারগুলো মিলিয়ে দেখা যাবে। এখানে স্পষ্ট নয় যে এই টেকনিক্যাল কমিটিতে কারা থাকবে, এটা হয়তো একটা পরিপত্র দিয়ে তারা তৈরি করবে, কিন্তু আমার সাজেশন হচ্ছে যে দেয়ার শুড বি টেকনিক্যাল রিপ্রেজেন্টেটিভ অফ পলিটিক্যাল পার্টি যারা ওই আসনে পার্টিসিপেট করছে।
অনেক ধন্যবাদ, বিস্তারিতভাবে আমরা শুনলাম, তবে আরও বিস্তারিতভাবে আমরা জানতে পারব। তো তার আগে আমরা চলে যাচ্ছি সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে, আপনি এই বিষয়ে কি বলবেন? বিস্তারিত আমরা শুনেছি, তার কিছু যোগ করবেন কি?
উনি এই ব্যাপারে এক্সপার্ট এবং ওনাদের প্রস্তাবই কিন্তু প্রথম ইভিএম এর আলোচনা শুরু হয় ওনারা যখন নির্বাচন কমিশনে ছিলেন। তো আমি টেকনিক্যাল সাইডটা তো বলতে পারবো না যে এই মেশিন টেম্পার করা সম্ভব কিনা, এখানে ভোট এক জায়গার ভোট অন্য জায়গায় চলে যাবে এরকম আশঙ্কা প্রকাশ করেছে আমাদের জাতীয় ঐক্য ফ্রন্ট। এইটার মূল কারণটা হলো আমাদের রাজনীতিতে কিন্তু অবিশ্বাস একটা বড় রকমের রোগ, এটা আপনারা জানেন যে সাসপিশন ইজ দি বিগেস্ট ডিজিজ ইন আওয়ার পলিটিক্স, এবং এই কারণে যখনই কোনো নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে চায়, এমনিতে যখন নতুন জিনিস মানে ইন্ট্রোডিউস করতে চায় যে কোনো ক্ষেত্রে, সেখানে সন্দেহ সম্ভাবনা এবং আশঙ্কা সবকিছু থাকে। তো বাংলাদেশের রাজনীতিতেই হলো সন্দেহ প্রবণ
রাজনীতি। এক্ষেত্রে কিন্তু কেবলমাত্র যে বাংলাদেশের রাজনীতি সন্দেহ প্রবণ রাজনীতি করছে বা রাজনীতিকরা সন্দেহ প্রবণ সেটা কিন্তু নয়, বিশ্বব্যাপী আমরা যদি দেখি এটা একই রকম অবস্থা মোটামুটি ভাবে। তো প্লিজ বলুন,
সন্দেহ প্রবণতা?
হ্যাঁ
না, কিন্তু আমি বলছি এই ইভিএম এর অপোজিশনটা হচ্ছে কিন্তু ওই ওই সাইকি থেকে যে আমরা মানে ইলেকশন কমিশনকে বিশ্বাস করি না, তারা এত তাড়াহুড়া করে এবং দেখেনি জিনিসগুলি যেভাবে মানে নিয়ে আসলো যত তাড়াতাড়ি করে, প্রথম অ্যানাউন্সমেন্টই করলো ইলেকশন কমিশনের সেক্রেটারি সাহেব, তিনি এসে বললেন 1/3 সিটে মানে 100 সিটে ইভিএম হবে, এবং ইভিএম এর একটা বাজেট তৈরি করা হলো প্রায় 4,000 crore টাকা। তারপরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের মিটিংয়ে আপনার দ্রুততম সময়ে এই প্রজেক্ট পাস করে ফেলা হলো এবং প্রকিউরমেন্টও হয়ে গেল। এই সমস্ত কারণে কিন্তু সাসপিশনটা পলিটিক্স বিয়ন্ড পলিটিক্স চলে গেল যে কেন এত তারা, এবং প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও বলেছিলেন যে আমাদের লোকরা এই ব্যাপারে খুব বেশি কিছু জানে না, তাড়াহুড়া না করে আস্তে আস্তে করা উচিত, কিন্তু পরে দেখা গেল এটা ক্যাবিনেটে যখন গেল ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো, এটা মানে আইন পাস হয়ে গেল, সমস্ত কিছু দ্রুততার সাথে একটা এক্সট্রাঅর্ডিনারি স্পিডে এটা করা হলো, যে কারণে আমাদের সন্দেহ প্রবণ রাজনীতি আরো সন্দেহ প্রবণ হয়ে গেল, যে কারণে এই মানে ইভিএম ব্যবহার করছে কি নির্বাচন ইনফ্লুয়েন্স করার জন্য, ভোট টেম্পার করার জন্য। এখন কথা হলো যে 6টি সিটে এখন করবে, এখন কি 6টি সিট কি কোনো নির্বাচনে প্রভাব ফেলতে পারে না, আপনি জানেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে একটা একটা ভোট এদিক সেদিক হলে, একটা সিট এদিক সেদিক হলে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো ছয়টা সিটও তো যদি সেখানে কোনো ইল মোটিভ থেকে থাকে বা কোনো টেকনোলজি টেম্পার করার কোনো মেকানিজম থেকে থাকে, এটা তো আগে দূর করতে হবে, মানুষকে আগে কনভিন্স করতে হবে যে এখানে ভোট চুরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কারণেই মানে ইভিএম ব্যবহারটা নিয়ে এত কথা হচ্ছে, নাহলে টেকনোলজিকে তো আর ডিনাই করা যায় না। সেই টেকনোলজি ওয়ার্ল্ড ওয়াইড কি অবস্থা, এটারও একটা সিনারিও দেশের মানুষকে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল, যেটা করা হয় নাই। কারণ এখানে অপোজিশন থেকে বলা হচ্ছে যে অনেক দেশে, ডক্টর কামাল হোসেন সাহেব বললেন যে জার্মানি আর কোথায় কোথায় এটাকে উড্র করে নেওয়া হয়েছে, তো এইসব কথার তো একটা জবাব দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয় নাই, যে কারণে এই সন্দেহ প্রবণতাটা রয়ে গেছে।
বিস্তারিতভাবে জানার আগে আপনার কাছে আমি ছোট্ট করে জানতে চাই যে ইভিএম ব্যবহারের, আপনি বললেন যে খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পাই যে যেখানে বলা হচ্ছিল সবটাই করা হবে, তারপরে 150টি আসনে, তারপরে এখন, হ্যাঁ এখন 150টা আসনে হয়তো বা হতে পারে, তারপরে কমতে কমতে আমরা দেখছি যে 6টি আসনে গিয়ে দাঁড়িয়েছে, এবং বলা হচ্ছে যে শহরেই বিশেষ করে এই ইভিএম ব্যবহার করা হবে, যাতে করে যে কম্পিউটার গ্লিচ যা হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন, অথবা বৈদ্যুতিক বিভ্রান্তি হতে পারে, এই সমস্ত এড়ানোর জন্যই হয়তো ভাবা হচ্ছে যে শহরাঞ্চলেই এই ব্যবহার করা হবে। কিন্তু মানুষ কতটা রেডি, তৈরি আছেন এই ব্যাপারে, আপনার কি মতামত?
আপনি কি দেখছেন? জানি না, আমি
তো জনমত,
আমিও তো জানি না এর ব্যবহারটা কি হবে। আমাদের ব্রিগেডিয়ার শাকাত হোসেন সাহেব, উনি শাকাত ভাই হয়তো উনি জানতে পারেন, উনি যেহেতু এটার ভিতরে ছিলেন, উনি স্টাডি করেছেন। কিন্তু আমরা আমরা সাংবাদিকরাও তো, আমি না শুধু সাংবাদিকরা, এজ এ হোল তাদের মানে এই ইভিএম লিটারেসি তো এত স্ট্রং না বলতে পারি। এটা তো জেনারে আপনি সাধারণ ভোটারের কথা বলছেন, তারা তাদেরকে তো শুধু বলছে যে আপনি ইউজ ইউর ফিঙ্গার অ্যান্ড গিভ ইউর ভোট, এইটা বলছে যে ট্রেনিং দিবে। তো এত সবের কেন প্রয়োজন হলো, কি জন্য এটা, এইটা রয়ে গেছে প্রশ্ন আর কি, যে আরো ধীরে সুস্থে এটাকে করা যেত। এত বড় বাজেট, প্রায় 4,000 crore টাকা, মানে কতগুলি প্রকিউরমেন্ট কি হয়েছে, কতগুলি মেশিন প্রকিউরমেন্ট হয়েছে, আমরা জাতি কিছুই জানে না। এবং এই যদি সমস্ত ইলেকট্রনিক মেশিন গুলি যদি প্রকিউরড হয়ে থাকে, এই ইলেকশনে যদি মাত্র 1,000 বা 900 মেশিন ইউজ হবে, বাকিগুলি কি হবে, বাকিগুলি কতগুলি আনা হয়েছে, এবং সেগুলি কি রাস্টেড হয়ে যাবে, ওগুলি আস্তে আস্তে অকেজো হয়ে যাবে, এই জিনিসগুলি মানে মানে এক্সপ্লেন করা উচিত টু দ্য নেশন, এবং ইলেকশন কমিশনের দায়িত্ব।
অনেক ধন্যবাদ। আমাদের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন মোবারক হোসেন ফোনি, ওনার প্রশ্নটা নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরে আসছি। হ্যালো, হ্যাঁ বলুন। ওয়ালাইকুম সালাম।
আপনার দেখে আলোচনা খুব মনোযোগ সহকারে শুনছিলাম,
অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটা বলুন।
ছয়টি সিটের নির্বাচন হবে ইভিএমে, একজন হঠাৎ করে কেমনে ইভিএমে ভোট দিবে, টেকনোলজি কোনো প্রবলেম আছে কিনা সেটা এখন দেখার বিষয়। আমাদের এই জিনিস, এই ইভিএমটা ব্যবহার হবে আমাদের শুধু শহর অঞ্চলে, ঠিক আছে আমরা মনে করি শহর অঞ্চলে সবাই টেকনোলজিবাদী, কিন্তু আমার মনে হয় না এখানে যারা সাধারণ জনগণ আছে এটা অনেক বিড়ম্বনার শিকার হবে। এতে করে কি নির্বাচন কমিশন এটা কি ভালো একটা দিক নিয়ে আসলো, নাকি সাধারণ মানুষকে একটা বিড়ম্বনা ফেলার একটা কায়দা কলম তৈরি করলো, সেটা এখন দেখার বিষয়। স্যার এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন।
অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। মোবারক হোসেন ফোনি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি তো প্রশ্নটি শুনলেন এবং এ সম্পর্কে আপনার মতামত?
আমার মনে হয় কনসার্নটা যে মোবারক হোসেন বলেছেন সেটাও একটা কনসার্ন ব্যাপারে, এটা কিন্তু আমারও কনসার্ন ছিল। এবং আমি যখন এই ইভেন্টটা দেখতে যাই, যেদিন তারা এটাকে ডেমো ডেমো হিসাবে দেখিয়েছিল স্বল্প সময়ের জন্য একটি জায়গায়, সেখানে কিন্তু আমি এই কথাটি বলেছিলাম যে যেখানে আপনি ব্যবহার করবেন এই বিষয়টি ব্যাপকভাবে অন্তত টেলিভিশনে মানুষকে বোঝানোর দরকার ছিল প্রতিদিন কিছু সময় ধরে। এবং যে সমস্ত শহরাঞ্চলে বলছেন যে সমস্ত জায়গায় এইখানে ইউজ করা হবে, সেখানে শুধু ভোটার নয়, এজেন্টদের একটা বড় ভূমিকা আছে। এখানে এজেন্টদের টেকনিক্যালিটি জানতে হবে যে কিভাবে ডেমো ভোটটা হবে, কিভাবে তারা যদি আরো তাদের সন্দেহ থাকে কিভাবে তারা চেক করতে পারবে। এবং এই যে দুটি কার্ড যদি ব্যবহার হবে, যেখানে আপনার যে রেজাল্টটি রেকর্ড হবে সেই কার্ডটা কিভাবে সেভ করা হবে, কিভাবে রাখা হবে, এবং যখন গণনার সময় তাকে বের করা হবে তখন সেটা কিভাবে আইডেন্টিফাই দেবে যেহেতু সেম কার্ড, তো এইসব বিষয়গুলো কিন্তু অপরিষ্কার রয়ে গেছে। এবং আমি ইয়ার সাহেবের সাথে অনেকটা একমত যে একটা ভালো প্রযুক্তি, সেই ভালো প্রযুক্তিটাকে যদি আপনি না জানে তড়িঘড়ি করে ব্যবহার করেন, সেটা শহর অঞ্চলে হোক গ্রাম অঞ্চলে হোক, এটা নিয়ে নানান ধরনের সন্দেহ নিয়ে যখন একজন ভোটার যাবে তার সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি এই প্রসঙ্গে বলতে চাচ্ছি যে জার্মানির কথা বলেছেন, জার্মানির বিষয়টি ছিল অন্যরকম, ওটা ইন্টারনেট বেসড ছিল। তারপরেও যখন এই মামলাটি জার্মান ফেডারেল কোর্টে যায় তখন ফেডারেল কোর্ট বলেছিল যে একজন ভোটার যে ভোট দিল কোথায় দিল সেটা তার জানার অধিকার আছে, দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত এটা জানা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি যাতে ব্যবহার না হয়। এবং আপনাদের ইনফরমেশন জন্য বলি, ডক্টর রেবেকা মারুরি বলে একজন 2000 সালে ওনার ডক্টরাল থিসিসে উনি এই VVPAT যেটা এখন ইন্ডিয়া ব্যবহার করছে এবং অন্যান্য জায়গায় ব্যবহারের চেষ্টা চলছে, সেটা হচ্ছে যে আপনার ভেরিয়েবল ভোটার আইডেন্টিফিকেশন সরি অডিট ট্রেল, এটা এখন ইন্ডিয়াতে ইন্ডিয়ান হাই সুপ্রিম কোর্টের নির্দেশে এটাকে করা হচ্ছে। এবং ভারতে এটা নিয়ে আবার এটা থাকা সত্ত্বেও কিন্তু এখানে এটা নিয়ে কংগ্রেস এবং অন্যান্য কয়েকটি দল দারুণ সোচ্চার হয়েছিল এই একই কথা বলে,
এবং পুরাতন পদ্ধতিতে তারা ফেরত যেতে চাইছে যে ব্যালট পেপারে তারা ভোট দিতে চায় কংগ্রেস।
সেই জায়গাতে আরো কিছু অ্যাড করা হচ্ছে বলে আমি পড়েছি, সেটা হচ্ছে টেম্পার ডিটেকশন, যে লাইক অটো পাইলটিং যেরকম হয় তার আগে যে ইঞ্জিন টেস্ট করা হয় কম্পিউটারের মাধ্যমে, টেম্পার ডিটেকশনের একটা ব্যবস্থা তারা করার চেষ্টা করছে। এবং সেলফ ডায়াগনস্টিক্স, যেটা হচ্ছে যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় ইভিএম এ তখনই এটা বলবে এই জায়গাটা সমস্যা হচ্ছে। এখন তার মানে হচ্ছে যে ইভিএমটা এখন ইন্ডিয়াতে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তিটি আরো উন্নত হবে যদি তারা সেটা করতে যায়। তো আমাদের এখানে আমরা কিন্তু একটা রুডিমেন্টারি প্রযুক্তি নিয়ে আসছিলাম, কিছুটা অ্যাডভান্স হয়েছে, যেটা ওয়ান অফ দি বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ম্যাচিং করতে অনেকটা সময় লাগে, এক আর দ্বিতীয়ত হচ্ছে আগে যেটা বলেছি ফিঙ্গারপ্রিন্ট যদি ম্যাচ না হয় কাউরও, তাহলে তিনি যেই পদ্ধতিতে ইলেকশন ভোট দেওয়ার কথা এই বইতে বলা আছে সেখানে সন্দেহ থেকে যায় যে এটা মিস ইউজ হবে কিনা।
সেক্ষেত্রে আমি আপনার কাছে একটি জিনিস জানতে চাইছি যে এই মুহূর্তে 6টি আসনে ইভিএম ব্যবহার করা হবে, কোনো একটি ক্ষেত্রে কোনো এক সময় নির্বাচন গ্রহণের সময় ভোট দানের সময় কোনো এক সময় যদি ইভিএম কাজ না করে সেই ক্ষেত্রে ওই কেন্দ্রে ব্যালট পেপার রাখা হবে কি, ভোটাররা কি ইভিএম মেশিন ব্যবহার না করে ব্যালট পেপারে ভোট দিতে পারেন, সেরকম কিছু ব্যবস্থা থাকবে? আমরা জানি বিশেষ করে আমেরিকাতে অনেক ক্ষেত্রেই ইলেকট্রনিক্যালি ভোট গ্রহণ করা হয়, কিন্তু কোনো ভোটার যদি মনে করেন যে সে ইলেকট্রনিক্যালি ভোট দেবেন না, ব্যালট পেপারে দেবেন, সেটা করতে পারেন। তো সেই ক্ষেত্রে ইভিএম মেশিনগুলি যেখানে স্থাপন করা হচ্ছে বা ইভিএম ব্যবহার করে যারা ভোট দেবেন, সেই ক্ষেত্রে যদি ওই মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যে ভোট দিতে পারছেন না বা আঙুলের ছাপ লাগছে না, তো সেই ক্ষেত্রে কি ব্যালট পেপারের ব্যবস্থা থাকবে? এটা এই সম্পর্কে কোনো
আঙুলের ছাপ লাগছে না সেটা তো আমি বললাম যে সেখানে বলা আছে যে
আপনি বলছিলেন যে হ্যাঁ পোলিং অফিসার দিয়ে দেবেন, হ্যাঁ দিয়ে দিবেন,
কিন্তু সেই জায়গাটাতে সন্দেহ, যেটা রিয়ার স্যার বললেন যে সেই জায়গাটাতে কার থেকে সন্দেহ থেকে যায়,
কিন্তু আমার আমি জানতে চাইছিলাম যে
এরকম একটা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছিল না যে ইভিএম সেন্টারগুলিতে 10% ম্যানুয়ালি ভোট দেওয়ার একটা প্রভিশন থাকবে, 10% রাখবে,
একটা এস্টিমেশন রাখবে, কিন্তু কিন্তু ব্যালট পেপার রাখা হবে নাকি, রাখা হলে কত পার্সেন্ট রাখা হবে, 100% রাখা হবে, তাহলে ওটা স্ট্যান্ডবাই
10% এর কথা তার মানে ছিলাম, মানে আমার যদ্দূর মনে পড়ে
10%
কনফার্ম বলতে পারছি,
10% যদি রাখে, 50% যদি মেশিনটা খারাপ হয় এবং সেকেন্ড মেশিন যদি কাজ না করে, তাহলে 10% তো কভার হচ্ছে না, কাজে এইগুলো একটা প্রিজাম্পশনের ব্যাপার। আর ব্যালট পেপার যদি রাখা হয় তাহলে এটা তো ওই একই কথা হলো, আপনি যে খরচ পাঠাবার কথা বলছেন সেটা হচ্ছে না। রিয়ার স্যার যে কয়েকটি বিষয় তুলেছেন এটা কিন্তু ইলেকশন কমিশন ক্লিয়ার করেনি, আমি মনে করি নির্বাচন কমিশনকে এগুলো ক্লিয়ার করা উচিত, যে কতগুলো কেনা হচ্ছে, এখন কতগুলো কেনা হয়েছে এবং সেটা কিভাবে ব্যবহার হবে। তড়িঘড়ি করে কথা সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন আপনারা তড়িঘড়ি করে করছেন, তাদের খুব প্লেন এবং সিম্পল জবাব হচ্ছে কখনো না কখনো এটা স্টার্ট করতে হবে। আমি নিজেও জানি না, এটাও পরিষ্কার হয়নি এই মেশিনের সেলফ লাইফ কত, আমরা যেটা তৈরি করেছিলাম সেটা সেলফ লাইফ তৈরি করা হয়েছিল 15 years, তা আমাদের 3টি নির্বাচনের জন্য একটি ব্যালট একটি 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 ইভিএম কার্যকর থাকবে, কিন্তু এটা যেহেতু হাইটেক অনেকটা উন্নত প্রযুক্তি, সেই জায়গায় কতদিন এটা সেলফ লাইফ যেটা আমরা বলি কতদিন এটা থাকবে, কয়টা ইলেকশন জাতীয় সংসদ নির্বাচন কভার করবে, এবং ইকোনমিক্স যদি দেখা হয় তাহলে হয়তো ইট ইজ ইকোনমিক সাইড থেকে ইট ইজ চিপার ইন দ্য লং রান অর ইট রিমেন্স কস্টলি ইন দ্য লং রান, কারণ এই মেশিনটি অত্যন্ত চড়া দাম বলে মনে হয়, 2 লক্ষ 2.5 লক্ষ মতো এক একটি মেশিন, হয়তোবার হতে পারে যে উন্নত প্রযুক্তির জন্য দাম বেড়েছে, সেটা আমি বলতে পারবো না কেন দাম বেড়েছে, সেটার একটা ব্রেকডাউন ইলেকশন কমিশন দিলে ভালো করবে।
অনেক ধন্যবাদ, আমাদের টেলিফোনের অপর প্রান্তে রয়েছেন নূরে আলম সিদ্দিকি নূর, হ্যালো।
আসসালামু আলাইকুম, সবাইকে মানে অগ্রিম নির্বাচনী গরম চায়ের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যে আলোচনাটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে,
অনেক ধন্যবাদ,
বহুল আলোচিত ও হ্যাঁ বহুল আলোচিত ও বিতর্কিত ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে যে ভোটিং সিস্টেমটা চালু করার জন্য বাংলাদেশের 6টা আসনে এটা আসলে সিলেকশন করা হয়েছে, আমি মনে করি যে যে পদ্ধতিটা একবারে বিতর্কিত এবং বাংলাদেশ অনেক এগিয়ে গেছে ডিজিটালের পথে, কিন্তু ভারত আইটিতে অনেক এগিয়ে, ভারত এই সিস্টেমটাকে বাদ দিচ্ছে, হ্যাঁ আবার নতুন আগের জায়গায় ফিরে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ আপনার কেন্দ্রগুলো কিন্তু গ্রামে, হ্যাঁ এই গ্রামে আমরা জানি যে যারা রাজনীতি করেন বা রাজনীতির খুব জড়িত, হ্যাঁ ভালো বোঝেন, তারা কিন্তু ওই যে ইলেকট্রনিক্স ডিভাইস খুব ভালো জানেন না, আমি দেখেছি যে রাজনীতি অনেক ভালো বোঝেন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে খুব কম পারেন।
না সেটা কিন্তু শুধু গ্রামের নয়, অনেক অনেকেই আছেন যারা খুব একটা আইফোন অথবা অ্যান্ড্রয়েড এ স্যাবি নন, তাদের জন্য অনেক কিছু, এটা শুধুমাত্র যে শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর এটা নয়, অনেকেরই আছে, সেই প্রশ্নে আমরা যাব না, আমরা আগেই আমরা জানিয়ে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন 6টি আসনে ভোট
শিক্ষিত মানুষ আছেন,
নূরে আলম, হ্যাঁ আমরা জানি আমরা আজকে যে আলোচনাটা করছি যে ইভিএম মেশিনের ব্যবহারের সংশয়, কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই প্রশ্ন আপনি যেগুলি বলছেন অনেকটা কিন্তু ঘুচে এসেছে, কারণ ইভিএম ব্যবহার করা হবে মাত্র 6টি আসনে আমাদের বিশেষজ্ঞরা বলছেন এবং শহরাঞ্চলে। সেই ক্ষেত্রে আপনার যদি মূল প্রশ্নে চলে যান তাহলে আমার মনে হয় একটু ভালো হয়, কারণ আমাদের হাতে সময় কিন্তু শেষ হয়ে আসছে, আমাদের অনেক কিছু জানার আছে এই নির্বাচন নিয়ে। জি,
আমার বক্তব্যটা হচ্ছে বিশেষ করে যারা পোলিং এজেন্ট থাকবেন, এজেন্টটা যদি আমার ইভিএম, এই যে আপনি ইভিএম মেশিনটা সম্পর্কে না জানে, এটা কাজ না বোঝে, কারণ আমরা কিন্তু হচ্ছে আপনার অ্যানালগ সিস্টেমে ভোট গণনা বিশ্বাসী বা জানি, হঠাৎ করে এসিটা যদি চালু হয়ে যায় তাহলে যারা পোলিং এজেন্ট থাকবেন, এক কথা প্রার্থীর পক্ষে থাকবেন, তারা যদি সেটা না জানেন, ওখানে যদি কারযুক্তি হয় তাহলে তারা বুঝতে পারবেন না কি হচ্ছে ভিতরে। এই জন্য আমি মনে করি যদি 6টা আসনে যদি হয়ে থাকে, যদি চূড়ান্ত হয়ে থাকে যে না 6টা আসনে নির্বাচনে ইভিএম এর মাধ্যমে হবে, তাহলে যেন অবশ্যই পূর্ব থেকেই এই যারা এজেন্ট থাকবেন তাদেরকে যেন এই বিষয়টা অবহিত করা হয়, কোন কোন সিস্টেমে এই ভোটিংটা হবে এবং এটার গণনা পদ্ধতিটা কিরকম হবে, আমি এটা মনে করি এটা জানানো উচিত। এখানে স্যার উপস্থিত আছেন, স্যারের মাধ্যমে হ্যাঁ সরকারকে মানে অনুরোধ করবো, বিশেষ করে অনুরোধ করবো এটার জন্য অন্তত যারা এজেন্ট থাকবেন তাদেরকে যেন আগে অবহিত করা হয় সিস্টেম সম্পর্কে।
অনেক ধন্যবাদ। তো আমরা এর উত্তর নিয়ে যাওয়ার আগে আমি কিছু আমাদের ফেসবুকের কিছু কমেন্ট পড়তে চাই এবং সেই সঙ্গে ইমেলও এসেছে, সেই ইমেলটিও পড়তে চাই। প্রথমে আমি ইমেল পড়ছি। মুকুল সর্দার ডাকুব খুলনা থেকে লিখেছেন, বিরোধী দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন হচ্ছে, বিরোধী দলগুলোর আপত্তি থাকার পরেও নির্বাচন কমিশন কেন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে? দু নম্বর প্রশ্ন উনি জানতে চেয়েছেন, আওয়ামী লীগ ইভিএম ব্যবহারে এতটা উৎসাহী কেন? তিন নম্বর, ইভিএম এ ভোটের নিরাপত্তা ঠিক কতটা? অর্থাৎ আমি জানতে চাই ইভিএম এ ভোট কারচুপির সম্ভাবনা রয়েছে কিনা। পাইলটিং এর জন্য 6টি আসনে ইভিএম ব্যবহারের কোনো যৌক্তিকতা রয়েছে কিনা? অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণের প্রত্যাশা করছে। আশা করি আপনার কাছে আর ফোনে আমরা যাচ্ছি না, কিন্তু আপনার ইমেলটি আমরা পড়েছি এবং আমাদের দুজন বিশেষজ্ঞ আছেন, সাখাওয়াত হোসেন, ডক্টর সাখাওয়াত হোসেন এবং রিয়াজউদ্দিন আহমেদ, আপনারা দুজনেই শুনলেন। এবং আরও কিছু যে ফেসবুক কমেন্ট আছে আমি সেগুলো পড়ছি, কারণ আমাদের সময় খুব সীমিত, সে কারণেই পড়ে নিচ্ছি। আরেকজন জানতে চেয়েছেন, রফিকুল ইসলাম, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি দেওয়া বাধ্যতামূলক করা উচিত। সেই সঙ্গে সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, পেশী শক্তির কাছে ইভিএম কোনো ব্যাপার নয়, এখানেও কারচুপি সম্ভব। রফিকুল ইসলাম আরও বলেছেন, আমরা চাই সকল দলের একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তো আরেকজন লিখেছেন, মোহাম্মদ মাসুদুর রহমান লিখেছেন, পর্যবেক্ষক ছবি তুলতে পারবেন না আর সিসিটিভি থাকবে। আমি ঠিক বুঝতে পারলাম না পুরোটা আপনি লিখেননি, লিখলে ভালো হতো। তো এই প্রশ্নগুলি জানতে চেয়েছেন, আমরা অনেকটাই আলোচনা করেছি। তো ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার কাছে আবারও ফিরছি, আপনি কিছু যোগ দেবেন কি এর মধ্যে?
একজন প্রশ্নকর্তা বলেছেন ভারত বাদ দিচ্ছে, ভারত বাদ দিচ্ছে না, এখনো কোন সিদ্ধান্ত নেয়নি, কারণ ইন্ডিয়ান ইলেকশন কমিশন অনেকটাই সাকসেসফুল এটা ইউজে, কিন্তু যে সমস্ত বিজেপি গুলো ওয়ান্টেড করা আছে আমি আগেই বলেছি যে তারা এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। আমাদের দেশের যেই এই সমস্যাটা এখন সেটা হচ্ছে, আমার মনে হয় রিয়াজ সাহেব ঠিকই বলেছেন, একটা তো হচ্ছে যে এই যে অবিশ্বাসের বিষয়টি বিকৃত হচ্ছে, যে এখন যে ব্যবহারটা হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণে মানুষজনদের জানানো হয়নি, মানুষজন জানে না বিষয়টি। এজেন্টের ট্রেনিং যেটা বলছে এই কথাটা আমি আগেও বলেছি, এজেন্ট মাস্ট বি ট্রেন, এজেন্ট মাস্ট নো যে তার এটা রেকর্ড কিভাবে হচ্ছে, সেটা কিভাবে রাখা সংরক্ষিত হবে, গণনার সময় কি করা হবে, এই সব বিষয় কিন্তু যেখানে যে প্রার্থী আছে প্রার্থীর এজেন্টদেরকে ট্রেনিং দেওয়া উচিত। আমি মনে করি যে হয়তো তারা দিবে, কিন্তু সেটাও পরিষ্কার করা উচিত কখন কত তারিখে ট্রেনিং দেওয়া হবে। এবং শুধু তাই নয়, ওই এজেন্টের সুরক্ষা, যাতে এজেন্টদের রাত্রবেলা ধরে নিয়ে না যায়, ঢুকতে দেওয়া না হয়, এই ধরনের ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের, যেটাকে আমি বলি মাইক্রো ম্যানেজমেন্ট, না করলে পরে এই ইভিএম এবং অন্যান্য কিছু দিয়ে খুব একটা ভালো হবে তা নয়। আরেকটি বিষয় আমি একটু ব্যক্তিগত ভাবে বলতে চাই, একজন বলছেন আওয়ামী লীগ উৎসাহী কেন, যতটুকু আমার নিজস্ব মতামত আমি যতটুকু জানি যে ডাউন দ্য লেভেল কিন্তু যারা ক্যান্ডিডেট আওয়ামী লীগের তারাও কিন্তু যথেষ্ট সম্মিলান যে এই ইভিএম তাদের বিপক্ষে না চলে যায়, এই ধরনের মতামত কিন্তু রয়েছে যে নট ভেরি হ্যাপি ইভিএম যদি, যেটা বলা হচ্ছে সত্যি সত্যি সেইভাবে যদি কাজ করে তাহলে সেখানে ভোটার যে ভোট যার ভোটটা দেবেন দ্যাট উইল বি কারেক্টলি রেকর্ডেড। এইখানে একটি কথা খুব তাড়াতাড়ি বলে রাখতে চাই, ইলেকশন কমিশন যেখানে ইভিএম দিচ্ছে সেখানে তাদের সর্বতোভাবে চেষ্টা করা উচিত যাতে ভোটার ইন্টিমিডেশন না হয়, ভোটারদেরকে নিশ্চিন্তে আসতে দেওয়া হয় এবং ভোটার মাস্ট ভোট ইন এ লার্জ নাম্বার। আমরা কিন্তু ভোটারের কথা মোটেও বলছি না, ভোটার ইজ দ্য মেইন থিং। এবং তাদেরকে ডেফিনেটলি ইভিএম দেখানো উচিত কয়েকদিন করে, টেলিভিশনে রেডিওতে এই সম্বন্ধে আলোচনা করা উচিত।
অনেক ধন্যবাদ। যেমনটি হয়ে থাকে নির্বাচনের আগে, নির্বাচনের সময়, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে মানুষের মনে নানা রকম প্রশ্ন দেখা দেয়, এবং এখানেও দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে বাংলাদেশে তো এখন বেশ সব কিছুই জমে উঠেছে, তো স্বচ্ছতা নিয়েও অনেক প্রশ্ন দেখা দিয়েছে। তো আমরা এই স্বচ্ছতার বিষয় নিয়েই একটুখানি কথা বলবো। আমি প্রথমেই যাচ্ছি সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে। তো আমরা তো জানি যে ইতিমধ্যেই জনি পপ জানিয়েছে যে তারা 3,000-এরও বেশি পর্যবেক্ষক মোতায়েন করবে, জনি পপ জানিয়েছে যে 3,000-এর বেশি তারা পর্যবেক্ষক দেবেন, এবং শুধু তাই নয় প্রায় 300টি আসনেই মোট 15,000 পর্যবেক্ষক থাকবে। তো এই বিষয়টি মাথায় রেখে আমি জানতে চাইছি আপনার কাছে যে এই যে এই পর্যায়ে নির্বাচনের স্বচ্ছতা কতটা আমরা মানুষের কাছে ধরতে পারব, কতটা স্বচ্ছ হবে? দেখেন,
এই পর্যবেক্ষক দিয়ে তো স্বচ্ছতা এনশিওর করা যাবে না। প্রথম কথা হলো আমি যেটা বলছিলাম যে আমাদের মানে নির্বাচন পদ্ধতি বলেন, রাজনীতি বলেন, রাজনীতিকদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বলে সব জায়গায় কিন্তু এটা সন্দেহ প্রবণতা কাজ করে দারুণভাবে, কেউ কাউকে বিশ্বাস করে না। এটা হলো আমাদের যে কারণে আমাদের দেশে মানে 2014 সালে একটা নির্বাচন হয়ে গেল মানে নন পার্টিসিপেটরি, মানে সব দল অংশগ্রহণ করলো না, কেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন স্বচ্ছ হতে পারে না। তো এই এইটা তারপরে কেয়ারটেকার সরকার হয়েছিল আমাদের এখানে ওই সন্দেহ থেকে, তো এই সন্দেহ বাতিক তো আমাদের নির্বাচনের স্বচ্ছতাকে মানে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু তারপরেও তো নির্বাচন হচ্ছে, সন্দেহ থাকা সত্ত্বেও উইথ রিজার্ভেশন অ্যাকসেপ্টও করছে, দেশ এগিয়েও যাচ্ছে। কিন্তু এখন যে জিনিসটা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ, যেহেতু সব দল অংশগ্রহণ করছে, এই সব দলের অংশগ্রহণটাই কিন্তু একটা স্বচ্ছতা এনশিওর করতে পারে। তারা সবাই থাকবে, তারা ইলেকশন কেন্দ্রে থাকবে, ভোটিং এরিয়াতে থাকবে, তো এইটাই যদি এনশিওর করা যায় তাহলে পর্যবেক্ষক থাকুক আর না থাকুক নির্বাচন স্বচ্ছ হবে। তবে পর্যবেক্ষক থাকলে ভালো, আমাদের এখানে অলরেডি কথা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে তারা পর্যবেক্ষক পাঠাবে না। আজকে অবশ্য আমেরিকান পলিটিক্যাল অফিসার আওয়ামী লীগের অ্যাডভাইজারের সাথে দেখা করে বলেছেন যে তারা পর্যবেক্ষক পাঠাবেন, কতজন পাঠাবেন, কখন পাঠাবেন, এগুলি কিন্তু ডিটেইল আমরা কিছু জানি না। তো পর্যবেক্ষক বেশি সংখ্যায় থাকলে
জনিপদ তো লোকালি পর্যবেক্ষণ করবে, আর লোকালি আমাদের সোসাইটি ইজ পলিটিক্যালি ডিভাইডেড। এখন সেখানে কয়জন আওয়ামী লীগের পক্ষে, কয়জন বিএনপির পক্ষে, এগুলি কিন্তু লোকজন সন্দেহ করে এবং তাদের নিউট্রালিটি নিয়েও প্রশ্ন আছে। তো সেই জায়গার মধ্যে ধরেন সাংবাদিকরা অনেকটা অ্যালার্ট থাকে, মানে তারা এখন তো টেকনোলজিক্যালি অনেক দ্রুত খবর পাঠাতে পারে, কিন্তু এখানে বলা আছে যে
রিয়াসউদ্দিন আহমেদ আমরা আরেকটু আরেকটি জিনিস
উঠাতে পারবে না, যাইতে পারবে না,
আরেকটি জিনিস আমরা একটু জানতে চাই।
তার প্রশ্নগুলি মানে রয়ে গেছে পরিষ্কার না।
আন্তর্জাতিক পর্যবেক্ষক আসবে কি আসবে না, বা সময়টা যেহেতু 30শে ডিসেম্বর, তো এই নিয়েও বিস্তর বিতর্ক এবং কথাবার্তা চলছে, তো সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
এইটা আমি মনে করি, দেখেন আপনারা তো মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকেন, আপনারা জানেন যদি আমেরিকা ডিসাইড করে যে তারা দে উইল অবজার্ভ দি ইলেকশন ইন বাংলাদেশ, তাহলে ওই ক্রিসমাসের ওই ছুটি কোনো প্রবলেম না। এগুলি তো
অনেক ধন্যবাদ,
মানে তারা অ্যাডজাস্টমেন্ট করতে পারে।
অনেক ধন্যবাদ, আমাদের আমরা আবারও ফিরছি। আমাদের একজন শ্রোতা রয়েছেন, এবং একজন নয় দুজন শ্রোতা রয়েছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিয়ে আপনাদের কাছে আবার আসছি।
হ্যালো, আমার নাম মোহাম্মদ জামিল, আমি ওয়াশিংটন ডিসি থেকে বলছি। আমার আজকের প্যানেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে ইভিএম মেশিন বাংলাদেশে এটা ব্যবহার নিয়ে যে তোড়জোড় চলছে, পাইলট প্রোগ্রাম হিসেবে কয়েকটা স্টেশনে তারা দিতে চাচ্ছে, ভালো উদ্যোগ এটা কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মনে হয় একটু তড়িঘড়ি করে করা হচ্ছে জিনিসটা। বাংলাদেশের মানুষ এখন এটার জন্য প্রস্তুত কিনা সেটা দেখার একটা বড় বিষয়, এ ব্যাপারে কোনো জরিপ করা হয়েছিল কিনা। তো আমার প্রশ্নটা এখানে যে এই ইভিএম মেশিন ব্যবহারের জন্য বাংলাদেশের মানুষ কতটুকু প্রস্তুত, সে ব্যাপারে কোনো জরিপ করা হয়েছিল কিনা, এবং সেই জরিপের
লিয়াকত হোসেন আছেন ছোট্ট করে আপনার প্রশ্ন।
হ্যালো, লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ বর্তমান নির্বাচন কমিশনের ভালো উদ্যোগকে স্বাগত জানাই যে ইভিএম পদ্ধতি বাংলাদেশে চালু করার জন্য, কারণ বাংলাদেশ উন্নত শিওরতে উন্নত দেশের মধ্যে যাচ্ছে, বাংলাদেশে উন্নত নতুন আবিষ্কৃত হচ্ছে, অনেক ডিজিটাল অনেক পদ্ধতি আসতেছে, সেই জন্য ধন্যবাদ।
আপনার প্রশ্ন আমাদের মাত্র 2 মিনিট আছে হাতে।
জি, আমাদের এই বাংলাদেশের এই প্রথম এই নির্বাচন সরকারের নির্বাচনকালীন সরকারের মাধ্যমে ইউরোপ বিশ্বের মতোই বাংলাদেশে পার্লামেন্ট চল অবস্থায় একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচন যদি স্বচ্ছতা এবং স্বাচ্ছন্দ্য ইভিএম সবকিছু দিয়ে যদি নির্বাচন করতে পারে, তাহলে আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত।
নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ডক্টর সাখওয়াত হোসেন আপনার কাছে। জরিপ, প্রথম প্রশ্নটা ছিল জরিপ করা হয়েছে কিনা।
আর ইভিএম এ তড়িঘড়ি করে কেন, এটা বোধহয় আমার উত্তর আমরা অলরেডি
আমরা বিস্তারিত ভাবে আলোচনা করেছি।
তড়িঘড়ি করে কেন, বেসিক জিনিস হচ্ছে এটা কোনো জরিপ করা হয়নি, দেয়ার ইজ নো রিসার্চ ওয়ার্ক অন ইট।
অনেক ধন্যবাদ, আমি চলে যাচ্ছি রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে। আমাদের সময় একদম কম, 30 সেকেন্ডের মধ্যে
আলোচনা হয়েছে, আমার মনে হয় যত প্রশ্ন উঠেছে সব প্রশ্নের উত্তরও আমরা দিয়েছি, শ্রোতারাও দিয়ে দিয়েছে, তারা প্রশ্ন করার থেকে উত্তর বেশি দিয়েছে, এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা ওরা কেন করছে, এই প্রশ্নগুলির উত্তর একমাত্র ইলেকশন কমিশন দিতে পারবে, এটা তো আমরা দিতে পারবো না। এই প্রশ্নগুলি আমরা সূচনা বক্তব্যে এই প্রশ্নগুলি আমিও রেজ করেছি যে কেন এত তাড়াহুড়া করে, কি এরকম এজেন্ডা, এটা কি টেকনোলজি ইন্ট্রোডাকশনের একটা এজেন্ডা, সেটা হলে তো মানে অন্যভাবেও করা যেত এবং এটা কন্টিনিউয়াস
অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আলোচনার। জি নিশ্চয়ই। তো আপনারা আপনাদের দুজনকেই ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখওয়াত হোসেন এবং সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ফেসবুকে যারা আপনারা অংশ নিয়েছেন, আমাদের অনেক প্রশ্ন এবং মন্তব্য লিখেছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটন, আজ এ পর্যন্ত ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এই বাজনা বদলেই বুঝতে পারছেন এবার সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা। পরিবেশন করছেন সরকার কবির।
জি ধন্যবাদ। শুরুই করছি প্রথমে আমাদের কলকাতা এবং ঢাকা সংবাদদাতাদের দুটো রিপোর্ট দিয়ে। প্রথমেই কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
তদন্তে নেমে ফাঁস হয় বড়সড় নাশকতার ছক। ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত একের পর এক জঙ্গির নাম উঠে আসে তদন্তকারী অফিসারদের হাতে। তদন্তের দায়িত্বভার নেয় দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। এরপর চলতি বছরের আগস্ট মাসে কর্ণাটক থেকে কওসার আলীকে গ্রেপ্তার করে এনআইএ। তারপর এই প্রথম খাগড়াগড় কাণ্ডের মাস্টারমাইন্ড কওসার আলীকে নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিশ। কওসার আলীকে জেরা করে অনেক তথ্য উঠে আসবে বলে মনে করছেন রাজ্য গোয়েন্দারা বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এবার ঢাকা নয়, আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক উমরের একটি রিপোর্ট।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছে স্থানীয় বিএনপি। পাশাপাশি বিকল্প হিসেবে বগুড়া ৬ সদর আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। অপরদিকে গাইবান্ধা ৫ আসনে বর্তমান সংসদের ডিপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জানান,
বাংলাদেশ আওয়ামী লীগ সমগ্র সিটের দুই তৃতীয়াংশ বেশি ইনশাল্লাহ আসনে জয়যুক্ত হবে।
অপরদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ শিবগঞ্জ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নির্বাচনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন,
কোনো কোনো জায়গাতে নির্বাচনের যারা অফিসার আছেন তাদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি যে কোনো প্রকারে কোনো ছুতারাতা পেরি প্রার্থী বাতিল করে দেবে।
এদিকে ভোটের এই উৎসবে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে আমেজ ফিরে এসেছে। প্রতীক উমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
আর এখন অন্যান্য কয়েকটি শিরোনাম সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন কৃষ্ণসাগরে ইউক্রেন নৌবাহিনী নৌযান নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকোই তার জন্য দায়ী। আসছে বছর নির্বাচনে পুনর্নির্বাচিত হবার লক্ষ্য নিয়েই তিনি এটা খাড়া করেছেন। বুধবার টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলেন একথা। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলবর্তী মিসিসিপি রাজ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার এক ফিরতি ভোট রান অফ নির্বাচনে জয়ী হলেন রিপাবলিকান দলের প্রার্থী সিন্ডি হাইট স্মিথ। তিনি পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী মাইক এসপিকে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় অনেকেই যখন কিনা এখনও সংক্ষুব্ধ সাংবাদিক জামাল খাশোগজির মৃত্যু নিয়ে, ঠিক তেমন একটা সময়েই আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস গত মাসে তুরস্কের সৌদি কনসুলেটে ওই সাংবাদিকের খুন হওয়ার ঘটনা সম্পর্কে সংসদের সেনেট বিধায়কদেরকে রুদ্ধদ্বার বৈঠকে অবহিত করবেন। তুরস্কে মুদ্রার মূল্যমান হ্রাস এবং ঋণ সুধারের বর্ধমান হার দেশটির নির্মাণ শিল্পকে ছেড়ে দিয়েছে মন্দার কবলে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন ভাস্কো ব্লারভিচ। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিসা আহমেদ এবং
আমি সরকার কবিরউদ্দিন। জি সেটাই আমার নাম। ভালো থাকবেন সবাই, সালাম নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.